প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। অনুষ্ঠানের নামের মাধ্যমে আপনারা জেনে নিয়েছেন যে প্রশ্ন, এটি হচ্ছে জ্ঞানের চাবি। জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে প্রশ্ন করা, ইলিম অর্জনের মাধ্যম হচ্ছে প্রশ্ন করা। তো অনুরোধ করব, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে আমাদের মাদানী চ্যানেলের কল সেন্টারের, আপনারা এখনই যদি সম্ভব হয় আমাদেরকে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য কল করুন, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ভিডিও প্রশ্ন রেকর্ড করে যদি পাঠিয়ে দিন, ইনশাআল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আমরা সেই প্রশ্ন আমাদের অনুষ্ঠানে সামিল করব। আর মহিলারা যারা রয়েছেন, ইসলামী বোনেরা যারা রয়েছেন, আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা আমাদেরকে যে কোনো প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহুল করিম পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই পর্যন্ত যারা আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন আমরা তাদের প্রশ্ন শুনব, এবং দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী আমাদের সাথে রয়েছেন, তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ রবিউল আওয়াল। হুজুরের কাছে আমার একটাই প্রশ্ন, আমার মায়ের চেহারায় দাড়ি ওঠা শুরু হয়েছে, এগুলো কি কাটা যাবে?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? কোনো মহিলার যদি চেহারাতে দাড়ি গজিয়ে যায় তাহলে শরীয়তের কি বিধান রয়েছে, এ বিষয়ে যদি বলতেন তাহলে ভালো হতো।
মহিলাদের চেহারার উপরে যদি দাড়ি কিংবা গোফের লোম চলে আসে তো উনাদের উচিত এটা পরিষ্কার করে নেওয়া, কেননা মহিলাদের কাছ থেকে এটা চাহিদা নয়, তারা এটাকে পরিষ্কার করবে মুস্তাহাব। আর যদি কোনো মহিলা এমন থাকে, বিবাহিত মহিলা, এখন তার স্বামী তাকে হুকুম করে, বলে যে এই দাড়ি পরিষ্কার করো, তখন ওয়াজিব হয়ে যাবে যে এই লোমগুলো পরিষ্কার করা। মহিলাদের চেহারার উপর অথবা গোফের উপরে যদি লোম চলে আসে তো সেই লোমগুলোকে পরিষ্কার করা তাদের জন্য মুস্তাহাব, আর স্বামী নির্দেশ দিলে তখন এটা ওয়াজিব হয়ে যায়। এজন্য তার জন্য উচিত হল যে সে এগুলোকে পরিষ্কার করতে থাকবে। যদিও বা অনেক মহিলা তারা আইব্রো এটা বানানোর অনেক শখ তাদের থাকে, চিকন লাইন বানিয়ে নেওয়া ফ্যাশন হিসেবে যা কিছু চলছে, আইব্রো বানানোর অনুমতি নেই, এটা শরীয়তে জায়েজ নয় যে এগুলোকেও চিকন করে কাটা ফেলে দেওয়া, এটার অনুমতি নেই। হ্যাঁ, অনেক মহিলা রয়েছে যাদের চেহারা একেবারে দবদবে সাদা লাগে, আইব্রো অনেক বড় বড় যদি হয়ে থাকে তো তারা কিছু অংশ ফেলে দিবে, এটা অনুমতি রয়েছে। কিন্তু এমন নয় যে একেবারে ফ্যাশন করে পুরো চিকন লাইন বানিয়ে নেওয়া, এভাবে এটাকে করে নেওয়া, এটার অনুমতি নেই। আর প্রত্যেক নারীদের বড় থাকে না যে খারাপ লাগবে, কুৎসিত লাগে এমনটা নয়। এজন্য যার রয়েছে তার কিছুটা ফেলে দেওয়ার অনুমতি রয়েছে, কিন্তু একেবারে চিকন লাইন করে নেওয়া, এইভাবে এটাকে ফ্যাশন করে নিয়ে আইব্রু কাটানো, এটা শরীয়তে অনুমতি নেই।
জি, আশা রাখি ওই সকল মহিলারা যারা ফ্যাশন করে থাকেন এবং নিজের আইব্রুকে একেবারে চিকন একটি লাইনের মতো রেখে থাকেন, তওবা করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সৌন্দর্যতা আপনাকে দান করেছেন সেটির মধ্যে সন্তুষ্ট থাকুন। এবং শরীয়তে যে বিধান রয়েছে, চেহারাতে যদি চুল গজিয়ে যায়, দাড়ি গজিয়ে যায়, তাহলে সেটি ফেলে দেওয়ার যে অনুমতি রয়েছে, বিধান রয়েছে মহিলাদের ক্ষেত্রে, তো সেটির উপর আমল করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ সাহিলউদ্দিন চৌধুরী। হুজুরের কাছে একটি প্রশ্ন, কতগুলো পশু হলে জাকাত ফরজ এবং কতগুলো ছাগল হলে জাকাত আবশ্যক হবে?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন।
পশুর উপর যাকাত ফরজ হওয়ার ব্যাপারে কিছুটা ডিটেল তফসিল রয়েছে, আর তাতে প্রথম বুনিয়াদি শর্ত হচ্ছে এটা যে পশু যেটাকে সাইমা পশু বলা হয়ে থাকে, পাহাড়ে ছেড়ে যাওয়া, অর্থাৎ তাকে নির্ধারিত কোনো ঘাস দেওয়া হয় না, নিয়ম অনুসারে তাকে কোনো ক্রয় করে খাবার যেভাবে দেওয়া হয় এমনটা নয়, শুধুমাত্র সে ঘাসকেই বেছে থাকে, বাইরের ফসলকে চলে আসে, বছরের বেশিরভাগ সময় সে এইভাবেই অতিবাহিত করে। তো এই পশুদের উপরে যাকাতের আহকাম আসে, কিন্তু যেটা সাধারণভাবে মানুষ ঘরের মধ্যে পালন করে আর মহিষ রাখা হয়েছে, গাবি ষাঁড় যা কিছু রয়েছে, আর তাদের জন্য খাবার ক্রয় করা হয়, খাবার ক্রয় করে তাদের খাওয়ানো হয়, তো এই পশুদের উপর যাকাত নেই। যার উপর রয়েছে আমি সেটা আরজ করে দিয়েছি, আর সেটা সর্বসাধারণের কাছে এভাবে থাকে না। আজকাল যারা পশু পালন করে তাদেরকে নিজেরাই তারা খাবার খাওয়ায়, ক্রয় করে খাওয়ায়, কিছু লোকেরা দুধের মাধ্যম বানিয়ে নেয়, দুধ পায় আর সেই দুধ মার্কেটে বিক্রি করে। তো এখন এটা আলাদা কথা যে দুধের যে অ্যামাউন্ট তার কাছে আসে, যদি সেগুলো জমা হয়ে থাকে আর সব মিলে যাকাতের নিসাব পূর্ণ হয়ে যায়, অথবা সেটা একাই জমা হয়ে নিসাব পূর্ণ হয়ে যায়, তখন যাকাতের হুকুম আসবে। কিন্তু সাধারণভাবে পশুদের উপর এভাবে যাকাতের আকাম নেই।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে তিনি প্রাণীর উপর যে যাকাত, গরু ছাগলের উপর যাকাত কবে হবে কিভাবে হবে তিনি বলে দিয়েছেন, মাশাআল্লাহ, আমরা এর উপর যেন আমল করি। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, কি দিয়ে ইফতার করা সুন্নত?
জি মুফতি সাহেব, কি বলবেন, কি দিয়ে ইফতার করা সুন্নত আমাদেরকে বলে দিন।
রোজায় খেজুর দিয়ে ইফতার করা সুন্নত, আর পানি দিয়েও করতে পারেন, কোনো বস্তু হালাল পবিত্র আপনি সেটা দিয়েও ইফতার করতে পারেন, যদিও খেজুরের মাধ্যমে যদি করে থাকেন তো অধিক ভালো বিষয়।
মাশাআল্লাহ, খেজুর দিয়ে ইফতার করা সুন্নতে মোবারকা। আমির আইলে সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়া, মাহে রমজানের ফজিলত সম্পর্কে, রোজার বিধান সম্পর্কে একটি কিতাব লিখেছেন ফয়জানে রমজান। টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, মাহে রমজানের পূর্বেই মাকতাবাতুল মদিনা থেকে আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন, এবং মাহে রমজান আসার পূর্বেই যেন আমরা এই কিতাবটি অধ্যয়ন পাঠ করে নিই। ইনশাআল্লাহুল করিম, রোজার বিধান সম্পর্কে অত্যন্ত মূল্যবান একটি কিতাব, এবং রোজার সম্পর্কে ইলিম আমরা অর্জন করতে পারবো। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ আজাদ। হুজুরের কাছে আমার একটাই প্রশ্ন, মসজিদের কোরআন শরীফ বাসায় নিয়ে যাওয়াটা কেমন?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, অনেকে মসজিদে কোরআনুল করিমের তিলাওয়াত করতে করতে বাসায় নিয়ে গেল, বাসায় গিয়ে তিলাওয়াত করবে, তো মসজিদের কোরআন শরীফ হোক বা যে কোনো জিনিস বাসায় নিয়ে যাওয়া কেমন, শরীয়তের কি হুকুম রয়েছে এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত বলুন।
মসজিদের মধ্যে যে কোরআন রাখা হয়েছে তিলাওয়াতের জন্য, যেগুলো রাখা হয় সেটা ঘরে নিয়ে যাওয়ার অনুমতি নেই, এগুলো মসজিদেই থাকবে, আর মসজিদের মধ্যেই সেগুলো তেলাওয়াতের ব্যবস্থা যে লোকেরা করে তো এগুলো তাদের জন্য, সাধারণ ঘরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এই কুরআনে পাক নয়। হ্যাঁ, এটা আমাদের ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন, যদি কোনো মসজিদে অধিক কুরআন শরীফ থাকে যে রাখার মাধ্যমে যেন অপরিচ্ছন্ন হয়ে না যায়, আর অন্য কোনো মসজিদের প্রয়োজন হলে তো এই কুরআনগুলো সেই মসজিদের মধ্যে নিয়ে গিয়ে রাখা হোক, যে কিছু এখান থেকে সেখানে নিয়ে যাবেন, এটা ঠিক আছে, এটার অনুমতি রয়েছে। কিন্তু এটা জায়েজ নেই যে মসজিদে রাখা কোনো কুরআন সেটা তুলে আপনার ঘরে নিয়ে গেলেন, যে আমার ঘরে গিয়ে এটা আর তেলাওয়াত করব, এটা শরীয়তে অনুমতি নেই।
যে মসজিদে যে সকল কুরআনুল করিম রয়েছে সেটি নিজের ঘরে নিয়ে যাওয়ার অনুমতি নেই, মুফতি সাহেব জবাব দিয়েছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ সাহেদ। হুজুরের কাছে একটি প্রশ্ন, নামাজরত অবস্থায় যদি শরীর নাপাক হয়ে যায় সেক্ষেত্রে কি করতে হবে?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? শরীয়তের কি বিধান রয়েছে?
নামাজ পড়া অবস্থায় যদি কোনো ব্যক্তির উযু ভেঙে যায় অথবা প্রস্রাবের ফোঁটা এসেছে, যে কোনো এমন বিষয় হলে যাতে তার শরীরও নাপাক হয়েছে অথবা কাপড় নাপাক হয়েছে, তো নামাজ তার ভেঙে গেছে, এখন সে পুনরায় ফিরে আসবে। যদি কাপড় নাপাক হয় অথবা শরীরে কোনো নাজাসাত লাগলে তো সে শরীর থেকে সেটা পরিষ্কার করবে, সেটাকে পাক করবে, কাপড়ে লাগলে সেটাকে পাক করবে, উজু করে পুনরায় এসে নামাজ পড়বে। আর যদি এমনিতেই উজু ভেঙে যায়, কাপড় নাপাক হয়নি আর এমন কিছুই হয়নি, তো সেও পুনরায় যাবে, উজু করবে, অতঃপর নিজের নামাজ আদায় করবে। মনে রাখবেন, যখন উজু ভেঙে যায় নামাজের সময়, তো সেখান থেকে নামাজ শুরু করার ব্যাপক শর্ত রয়েছে। সাধারণভাবে সেই শর্তের উপরে পরিপূর্ণ আসতে পারে না। এই জন্য আমাদের উলামায়ে কেরাম নিয়ম অনুসারে এই ফতোয়া দিয়েছেন আর এই কথা ইরশাদ করেছেন যে নতুনভাবেই নামাজ পড়ুন, অর্থাৎ গিয়েছেন, উজু করে এসেছেন, এখন নতুনভাবে যদি জামাত চলে দুই রাকা তিন রাকা যেখান থেকে ছেড়ে গিয়েছে, এখন যখন আসবে তো যেই রাকাত চলছে সেখান থেকে আপনার এই নামাজ কন্টিনিউ করুন, সেখান থেকে আপনার এই নামাজ সাথে পড়ুন, আর যে রাকাত থেকে গেছে সেগুলো পরে আদায় করুন। আর যদি জামাত ছাড়াই পড়েন তখনও নতুনভাবে আপনার এই নামাজ আদায় করুন। কিছু লোক হয়ে থাকে যে উজু ভেঙেও গেলে তারা মসল্লা থেকে সরে না, জামাত ছেড়ে আসে না, এটা জায়েজ নেই। যে তিনি এইভাবে মানুষের মধ্যখানে মাঝখানে বসেছেন, এতে লজ্জার কোনো বিষয় নেই, এটা সবার সাথেই হয়ে থাকে। তো এই জন্য যখন উজু ভেঙে যায় তো আপনি কাতার থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন, যেই দিক থেকে আপনার সহজ হয় আপনি বেরিয়ে আসুন। আমাদের দিন এটা শিক্ষা দিয়েছেন, নিজের নাকের উপর কেউ হাত রেখে পেছনে আসলে যাতে মানুষ এটা মনে করে যে তার নাক থেকে সম্ভবত রক্ত বের হচ্ছে, নাক রিক্সের মধ্যে পড়ে গেছে, কিন্তু সর্বোপরি কাতারের মধ্যে আপনার বসা এটা জায়েজ নেই। আপনি উজু করার জন্য পুনরায় আপনি ফিরে আসুন।
নামাজরত অবস্থায় কারো যদি অজু ভেঙে যায় বা গোসল তার জন্য জরুরি হয়ে যায়, অর্থাৎ তার অজু যদি ভেঙে যায়, তাহলে তার পদ্ধতি মুফতি সাহেব বলে দিয়েছেন। অনুরোধ করব, আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়ার অত্যন্ত মূল্যবান কিতাব নামাজের আহকাম, এই নামাজের আহকাম অবশ্যই আপনারা অধ্যয়ন করুন। যারা রোগী রয়েছেন এবং তাদের যে বিধান নামাজের, রোগী অবস্থায় কীভাবে নামাজ আদায় করবে, অসুস্থ অবস্থায় কীভাবে নামাজ আদায় করবে, সে বিধান তার মধ্যে লেখা রয়েছে, অবশ্যই সেটি অধ্যয়ন করুন এবং যে নিয়মাবলী দেওয়া রয়েছে সেটির উপর আমল করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার নাম তারিকুল ইসলাম তারেক। হুজুরের কাছে একটাই প্রশ্ন, শ্রাবণ মাসে কোন আমল করা উচিত?
জি মুফতি সাহেব, কি বলবেন, শ্রাবণ মাসে কোন আমল করা উত্তম রয়েছে একটু বলুন।
শাবানুল মুআজ্জামের মুবারক মাস, আর এতে অধিক হারে আল্লাহর বারেগাহে তাওবা, ইস্তিগফার এগুলোও করতে থাকা উচিত, যার জন্য সম্ভব অধিকতর নফল রোজা রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে তিনি শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন, অনেক সময় পুরো মাস জুড়েই রোজা রাখতেন, অতঃপর তিনি রমজানের সাথে মিলিয়ে দিতেন। তো এই জন্য শাবানুল মুআজ্জামের মাস, সেটা আপনি এভাবে অতিবাহিত করুন যে তাতে যতটুকু পারেন রোজা রাখুন, আর তাওবা ইস্তিগফারও আল্লাহর বারেগাহে করতে থাকুন। যদি আমি সাধারণ রুটিনের ব্যাপারে বলি, যে যারা জব করেন, কর্মচারী রয়েছেন অথবা নিজের বিজনেস করেন আর অন্যান্য বিষয়াদি, তো কমপক্ষে এতটুকু তো হোক যে ব্যক্তি তার পাঁচে গানা নামাজকে যথার্থতার সাথে আদায় করবে, আর কিছু না কিছু অন্যান্য দিনের চেয়েও একটু বেশি পরিমাণে ইবাদতের দিকে আপনি আপনাকে অগ্রসর করুন। সাহাবায়ে কেরাম আলহিম রিদওয়ানের এই পদ্ধতি ছিল যে শাবান মাসে নিজেদের জাকাতেরও হিসাব করে নিতেন। কেন বলতেন, যে রমজান মাসের আগে আগে যেন আমরা অবসর হয়ে যায়, যে রমজানে আমরা এটাও যেন চিন্তা না করি আমাদের সম্পদ কতটুকু, হিসাব নিকাশ কী হবে, এই টাইমও আমরা এই কাজে রূপান্তরিত হতে চাই না যে আমরা রমজানে ইবাদত করব। তো এই জন্য আমাদের বুজুর্গানি দিন এটা লিখেছেন যে রজবের মাস বীজ বপনের মাস, রজবের মাস বীজ বপনের মাস, শাবান মাস এটা শেষ দেওয়ার মাস, আর রমজান মাস ফসল কাটার মাস। রজবে ইবাদতের বীজ বপন করবেন, যাতে শাবান মাসে চোখের পানি দ্বারা সেটা সেচ দিতে পারেন, আর রমজানে আল্লাহর রহমতের ফসল আপনি কেটে নেবেন, আল্লাহ আপনাকে নসিব দান করবেন। বললেন, যিনি রজব ইবাদত করেননি, শাবান মাসে চোখের পানি ফেলেননি, তিনি রমজানে কিভাবে আল্লাহর রহমত পাবেন? তো এই তিনটি মাস আমাদের এতে আল্লাহকে রাজি করার জন্য কাজ করতে হবে। শাবান মাস তো এতে অধিকারে আল্লাহর বারেগাহে তওবা ইস্তিগফার, জিকির ও তিলাওয়াত, আর সাথে সাথে যার জন্য সম্ভব নফল রোজাও রাখতে থাকুন।
মাশাআল্লাহ, শাবানুল মুআজ্জমের ফজিলত আমরা জানতে পেরেছি, আমলও কি করতে হবে সেটিও বলে দেওয়া হয়েছে। তওবা ইস্তিগফার অধিক যেন আমরা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে কান্নাকাটি করি, এবং নফল রোজা বেশি থেকে বেশি রাখা উচিত। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়া তিনি শাবানুল মুআজ্জমের ফজিলত সম্পর্কে একটি রিসালা লিখেছেন, প্রিয় নবীর মাস। জি হ্যাঁ, স্ক্রিনে দেখানো হচ্ছে, এই রিসালাটি আপনারা পাঠ করুন ইনশাআল্লাহুল করিম। শাবানুল মুআজ্জম এবং বিশেষ করে একটি রাত শবে বরাত, এর আমল এর মধ্যে দেয়া রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাসকে, শাবানুল মুআজ্জমকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুক। যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মুনতাসির আরিফিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, পিতামাতার আদেশে স্ত্রীকে তালাক দেওয়া কেমন?
জি, কি বলবেন এই বিষয়ে মুফতি সাহেব, যে আমার ভাই প্রশ্ন করেছেন, তো সন্তানের করণীয় কি, অভিভাবকের করণীয় কি, একটু যদি বলতেন।
দেখুন, সর্বপ্রথম তো এটা মনে রাখতে হবে, আল্লাহর হালাল বিষয়সমূহের মধ্যে যেটা অপছন্দ সেটা হচ্ছে তালাক। তালাকের কারণে পরিবার নষ্ট হয়ে যায়, তালাকের কারণে দুটি পরিবার ভেঙে যায়। তো কারণ ছাড়া তো একেবারে তালাক দেওয়া জায়েজ নেই। হ্যাঁ, কোথাও শরী উজর পাওয়া গেলে তখন তালাকের দিকে যেতে পারেন, অপশন ইখতিয়ার করতে পারেন, কিন্তু তাতেও তিন তালাক যেন একসাথে দেওয়া না হয়, যেটা গুনাহের কাজ। একটি তালাক দিন, যেটা একটি পদ্ধতি, আর তারপরে মহিলা ইদ্দত পালন করবে। ইদ্দত পালনের সময়কালীন যদি ইদ্দতের মধ্যেও সেটা রুজু হয়ে যায়, ঠিক আছে, বিবাহেরও প্রয়োজন নেই, সে সাথে থাকবে। যদি ইদ্দতও শেষ হয়ে যায়, তো এখন দ্বিতীয়বার নতুনভাবে বিবাহ করতে পারেন। বিবাহ করে ঘর করুন, এক তালাক প্রথমে দিয়ে দিয়েছেন, এখন ওনার দুই তালাকের অতিরিক্ত এখতিয়ার থাকবে, এর বেশি নয়। হ্যাঁ, এটা অনেক সময় মা বাবার ব্যাপারে যেটা বলা হয়েছে, প্রেশারাইজ করা হয় যে তুমি তালাক দিয়ে দাও, তো এটা শরীয়তে দেওয়াটা ওয়াজিব হয়ে যায় না, কেননা এটা মা বাবার রাইট নেই, অর্থাৎ সেই হকসমূহের মধ্যে নয়, যে মা বাবা বলল যে তুমি তালাক দিয়ে দিল, আর সন্তান বলল যে ঠিক আছে, ওয়াজিব হয়ে গেছে। এতে মনোযোগ দিন, দেখুন, এটা যে অপরাধীকে, যে মা বাবা নিজের কোনো কারণে তাকে তালাকের হুকুম দিচ্ছে, নাকি স্ত্রীর এমন কোনো অবাধ্যতা আছে যে তিনি হক নষ্ট করছেন, দুর্ব্যবহার করা, অর্থাৎ এমন কোনো আচরণ যেটা স্বামীর খারাপ লাগছে, তো সেক্ষেত্রেও আপনি উলামায়ে কিরামদের কাছ থেকে পরামর্শ নিন, তারপরে আপনি পদক্ষেপ গ্রহণ করুন। কারণ আমাদের সাধারণ ক্ষেত্রে যেই লড়াই রয়েছে সেগুলো তো সাধারণ, শাশুড়ি আর মা বাবা তারা বউয়ের ব্যাপারে বিভিন্ন কথা বলে, আর বউ শ্বশুরবাড়ি সম্পর্কে বলে, তো এই জন্য সাধারণ এই হুকুম নেই। স্বামীর উচিত বিবেচনার সাথে সিদ্ধান্ত নেওয়া, আর তাকে দেখা ছাড়া শরী কোনো উজর পাওয়া গেলে ঠিক আছে, যদি পাওয়া না যায় তাহলে একেবারে তালাক দিবেন না। যেখানে শরী উজর পাওয়া যাবে সেখানেও শুধুমাত্র এক তালাক দিন, তিন তালাক একসাথে দিবেন না, কেননা এইভাবে করার কারণে তালাক তো হয়ে যাবে কিন্তু ব্যক্তি গুনাগারও হয়ে যায়, আর ফিরিয়ে আনার কোনো হালাল পদ্ধতিও নেই শরীয়তকে ব্যতি রেখে। তো যেটা সেফ সাইড সেটা আমি আরজ করলাম।
তালাক বিষয়ে অনুরোধ করব যে মেহরবানি করে এই বিষয়ে দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতিয়ানে কেরাম বা আহলে সুন্নাতে মুফতিয়ানে কেরামের সাথে যোগাযোগ করার পর, তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার পরই এই বিষয়ে আপনারা আমল করবেন মেহরবানি করে। কোনো ভুল যেন হয়ে না যায়, কোনো এমন পদক্ষেপ আপনি নিয়ে না নেন যা আপনার জীবনকে নষ্ট করে দিবে, আপনার সংসারকে বরবাদ করে দিবে। আপনারা যে কোনো এই সকল বিষয়ে আমলে আনার পূর্বে মুফতিয়ানে ইকরামের সাথে যোগাযোগ করুন, তারা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবে সেভাবে যেন আমরা আমল করি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। যারাই এই অনুষ্ঠান দেখছেন আপনারা অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন, শরীয়তের যে কোনো বিধিবিধান জানার জন্য আমাদেরকে কল করতে পারেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ আরিফ মঈনুদ্দিন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ হতে জেদ্দা এবং সেখান থেকে মদিনা শরীফে সফর করা কেমন?
জি, কি বলবেন এই বিষয়ে যা আমার ভাই জিজ্ঞেস করেছেন?
বাংলাদেশ থেকে যদি কোনো ব্যক্তি জেদ্দা যায় আর জেদ্দা থেকে তার ইচ্ছা মদিনা শরীফ যাওয়া, তো একেবারে যেতে পারেন না, ওনার এহরামের কোনো প্রয়োজন রয়েছে? এহরামের প্রয়োজন সেই ব্যক্তির হয়ে থাকে যে যিনি মিকাত ক্রস করে ডাইরেক্ট মক্কায়ে মুকাররমা অথবা হেরেমের সীমানার মধ্যে যেতে চায়। এক সেই ব্যক্তি যে যিনি মিকাত ক্রস তো করেন কিন্তু তিনি মক্কায় যাবেন না, তিনি হেরেমের সীমানায় যাবেন না, বরং সেখান থেকেই তিনি মদিনা শরীফ চলে যাবেন, সেখান থেকে তিনি অন্য কোনো জায়গায় চলে যাবেন। তো এখানে কোনো এহরামের প্রয়োজন নেই, আর না ওনার এহরাম বাঁধার হুকুম রয়েছে, কেননা ওনার মক্কা যাওয়ারই ইচ্ছে নেই। যিনি মক্কা যাওয়ার ইচ্ছে পোষণ করেন অথবা হেরেমের সীমানা যাওয়ার ইচ্ছা রয়েছে, তিনি যখন মিকাত ক্রস করবেন তখন ওনার এহরামের নিয়ত আর এহরাম এই সব কিছু প্রয়োজন হবে, কেননা এখান থেকে এখন ওনার এহরাম ছাড়া অতিক্রম করা চলে যাওয়া এটা জায়েজ নেই।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে এহরাম সম্পর্কে জেদ্দা থেকে মদিনাতুল মুনাব্বারা সফর গমনকারীর যে বিধান বলে দিয়েছেন, অনুরোধ করব আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়ার অত্যন্ত হজ এবং উমরা সম্পৃক্ত মাসআলা মাসাইল সম্পৃক্ত একটি কিতাব রয়েছে, রাফিকুল হারামাইন। এই রাফিকুল হারামাইন অবশ্যই আপনারা অধ্যয়ন করুন, বিশেষ করে যারা মাহে রমজানে উমরা পালনের জন্য, উমরার উদ্দেশ্যে যারা রওনা দিবেন বা হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, হজে যাওয়ার পূর্বে বা উমরাতে যাওয়ার পূর্বে এই কিতাবটি অধ্যয়ন করা অতি জরুরি। আশা রাখি এই কিতাব পড়ার পর অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পারব। অধ্যয়নের পর যদি বুঝে না আসে তাহলে যে কোনো দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতিয়ানে কেরামের সাথে যোগাযোগ করুন বা সুন্নি আলিমে দ্বীনের সাথে যোগাযোগ করুন, ইনশাআল্লাহুল করিম আশা রাখি তারা আপনাদেরকে বুঝিয়ে দিবে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ আরাফ। আমার নানা চার দিন অসুস্থ ছিলেন এবং সেই অবস্থায় তিনি ইন্তেকাল করেন। অসুস্থ থাকাকালীন চার দিন তিনি নামাজ আদায় করতে পারেননি, এই নামাজের হুকুম কি?
জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে, শরীয়তের কি বিধান রয়েছে?
আল্লাহ রাব্বুল আলামিন আপনার নানা জানের মাগফিরাত করুন, ওনাকে ক্ষমা করুন। দেখুন যে যে মরহুম যদি মৃত্যুবরণ করে আর ওনার জিম্মায় নামাজ থাকে, তো এমন হতে পারবে না ওনার জায়গায় ওনার নামাজ অন্য কেউ পড়বে আর সেই নামাজ ওনার জন্য যথেষ্ট হবে, এমনটা নয়। নামাজের স্থলে এই ধরনের কোনো নামাজ নেই। মারা গেলেন, এখন সাদকায়ে ফিতর রয়েছে, অর্থাৎ এক ওয়াক্ত নামাজ একটি সাদকায়ে ফিতর এর পরিমাণ। যেভাবে আপনি বললেন চার দিন তিনি নামাজ আদায় করতে পারেননি, তো চার দিনে একদিনে পাঁচ ওয়াক্ত নামাজ রয়েছে আর ষষ্ঠ বিতিরের নামাজ, তো একদিনের ছয়টি সাদকায়ে ফিতর। এভাবে প্রথম দিনের ছয়টি সাদকায়ে ফিতর, দ্বিতীয় দিনের ছয়টি সাদকায়ে ফিতর এবং তৃতীয় দিনের ছয়টি সাদকায়ে ফিতর, এভাবে এই সাদকায়ে ফিতর ওনার পক্ষ থেকে আদায় করতে হবে। আর এটা আপনি আদায় করুন, আল্লাহর বারেগায় ওনার জন্য ক্ষমা প্রার্থনা করুন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুন, আর এটা ওনার পক্ষ থেকে আল্লাহ কবুল করুন। আর নামাজের এক ধরনের যে ফিদিয়া রয়েছে সেটা যেন আদায় হয়ে যায়। এটা তো কিছু সংখ্যক দিন মাত্র যার ব্যাপারে আমরা জানি যে তিনি নামাজ আদায় করেননি। অনেক লোক রয়েছে যাদের আগে অনেক অনেক নামাজ ওনাদের জিম্মার মধ্যে থাকে, তো ওনার উচিত যে উনি আপন মরহুমিনদের নামাজ সেটা সাদকায়ে ফিতরের মাধ্যমে, প্রত্যেক নামাজের একটি সাদকায়ে ফিতর সেই ফিদিয়া আদায় করবে। আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়ার একটি কিতাব রয়েছে, কাজা নামাজের পদ্ধতি যেখানে বর্ণিত হয়েছে, একটি রিসালা, তাতে সহজ পদ্ধতিও বর্ণিত রয়েছে কিভাবে কাজা নামাজকে সহজতার সাথে আদায় করতে পারেন, সেটা অধ্যয়ন করলে ইনশাল্লাহ সেটাও আপনার জন্য সহজ হয়ে যাবে।
মাশাআল্লাহ, মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি উত্তর প্রদান করেছেন। কত আফসোসের বিষয়, যার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, তিনি তো অসুস্থ অবস্থায় চার দিন নামাজ আদায় করেনি, বিদায় তিনি বিধান জেনেছেন। তবে আমরা যারা হাঁটাচলা করতে পারি, আমরা সুস্থতার সাথে নিজের ঘরের মধ্যে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বা নিজের অফিসে রয়েছি, অত্যন্ত আফসোসের বিষয় আমাদের শরীরের মধ্যে নিঃশ্বাস চলাচল, গায়ে শক্তিও রয়েছে, এরপরেও আমরা নামাজ পড়ি না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সিজদা করার সময় আমাদের কাছে নেই, আর বেনামাজি হয়ে যদি মারা যায়, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কঠোর শাস্তির আজাবের ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে বলা হয়েছে। তো যারা নামাজ পড়েন না, সময় থাকার পরেও, আরে সময় তো বের করতেই হবে, আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন আর ফরজ করে মুসলমানদের উপর অনেক বড় এহসান করেছেন, আর আমরা যদি নামাজ না পড়ি, বেনামাজি হয়ে যদি কবরে চলে যায়, তাহলে আপনি হিসাব লাগিয়ে দেখুন কত নামাজের ফিদি আদায় করতে হবে। জানি না আমাদের পরবর্তী প্রজন্ম এই বিষয়ে তাদের জ্ঞান থাকবে কি না। আমি এবং আমার আমল কবরে থাকবে, আল্লাহ না করুক আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করার কারণে, বেনামাজি হয়ে কবরে যাওয়ার কারণে যদি আমাদের সংকীর্ণ কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, সাপ বিচ্ছু নিয়োগ যদি করে দেওয়া হয়, তাহলে কত আমরা কঠিন পরিণতির শিকার হব, কত আমাদের কষ্ট হবে। সে কষ্ট থেকে যদি বাঁচতে চায়, তাহলে এই পৃথিবীর বুকে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজি হয়ে কবরে যেন আমরা যাই, তাহলে কবরে আমরা আরামে থাকতে পারবো। এবং ওই সকল লোকেরা যাদেরকে আল্লাহ তাআলা আর্থিক সচ্ছলতা দিয়েছে, বা ওই সন্তানেরা যাদের কাছে আর্থিক অবস্থা ভালো, মা বাবা ইন্তেকাল করেছে, তো মা বাবার প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের নামাজের ফিদিয়া যদি থাকে সেটি বের করে দিন, ইনশাআল্লাহুল করিম আপনার প্রতিও আল্লাহ তাআলার বিশেষ দয়া হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানের সময় ঘনিয়ে এসেছে, একটি প্রশ্ন রয়েছে, সে প্রশ্নের উত্তর নেবার পর আপনাদের থেকে বিদায় নিব। যে প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জাবের হোসেন। হুজুর কাছে একটি প্রশ্ন ছিল, পেট এবং বুকের পশম মুন্ডানো যাবে কি?
জি, কি বলবেন এই বিষয়ে মুফতি সাহেব?
পেট এবং বুকের লোম পরিষ্কার করতে পারেন, যদিও বা বুকের পশম মুন্ডন করবেন না, পরিষ্কার করবেন না, এটা উত্তম, ভালো যে বুকের পশম মুন্ডন করবেন না। যদি কেউ বুকের পশমও মুন্ডন করে ফেলে তো কোনো গুনাহগার হবে না।
জি ভাই, প্রশ্ন করেছিলেন, মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান এর সময় একেবারে শেষের দিকে, অনুরোধ করব এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে দ্বীনের নিয়ামত দ্বারা আপনাদেরকে ধন্য করুক, আপনাদের ওসিলা আল্লাহ তাআলা আমাকেও দান করুক, এবং আমরা যা বিধান শিখেছি সেটি আজীবন স্মরণে রেখে যখনই আমরা সুযোগ পাই আমল করা যেন আমল করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।